নাঈমুল ইসলাম খানের সঙ্গে কথা বলার আগে আমি ছোট্ট করে জুলিয়ান অ্যাসাঞ্জের এই ঘটনার একটু পেছনের কথা বলতে চাই। জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারের খবর জানিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আমি নিশ্চিত করছি জুলিয়ান অ্যাসাঞ্জ এখন পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে যুক্তরাজ্যে বিচারের সম্মুখীন হতে হচ্ছে। অ্যাসাঞ্জকে তুলে দেওয়ার জন্য ইকুয়েডরকে ধন্যবাদ জানান তিনি এবং বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাস ছাড়তে বলা হলেও 47 বছর বয়সী অ্যাসাঞ্জ বারবারই অস্বীকৃতি জানিয়ে বলে আসছিলেন, সেখান থেকে বেরুলে উইকিলিক্সের কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে যুক্তরাষ্ট্রের কাছে হয়তোবা হস্তান্তর করা হতে পারে। এর আগে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা হয়। গ্রেফতার এড়াতে 2012 সালে অ্যাসাঞ্জ ইকুয়েডরের কাছে আশ্রয় প্রার্থনা করেন। ইকুয়েডর তা মঞ্জুর করে এবং সেই থেকে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। এরপর থেকে তিনি এ পর্যন্ত সেখানেই ছিলেন। সুইডেনের সেই মামলা খারিজ হলেও ব্রিটিশ আইন ভাঙায় আবার তাকে গ্রেফতার হওয়ার ভয়ে বের হতে পারছিলেন না দূতাবাস থেকে। বিশেষ অভিযানে গ্রেফতারের পর লন্ডন পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আদালতের সমন জারি না হওয়ার কারণে, আদালতের সামনে হাজির না হওয়ার কারণে। এদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মেরেনো বলেছেন, বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করা হয়েছে। তিনি বলেছেন যে, আমি বলতে বাধ্য হচ্ছি অ্যাসাঞ্জ একজন অকৃতজ্ঞ ব্যক্তি। তার বক্তব্যের কিছু অংশ,
que la conducta irrespetuosa y agresiva del señor Julian Assange, las declaraciones descorteses y amenazantes de su organización,
ইকুয়েডরের প্রেসিডেন্ট বলছিলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে জুলিয়ান অ্যাসাঞ্জের অকৃতজ্ঞ আচরণ এবং বাজে ব্যবহার ইকুয়েডরের জন্য ভালো নয়, আর তার জন্য আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। এসবের জন্য আমরা অ্যাসাঞ্জের প্রতি অনাজ্য, অ্যাসাঞ্জের প্রতি যে আশ্রয় প্রার্থনার বিষয়টি আগে বিবেচনা করেছিলাম সেটি তুলে নিচ্ছি। এবং উইকিলিক্স এই তুলে নেয়াকে বলছে যে বেআইনিভাবে অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করা হয়েছে। অনেক গণমাধ্যম বলছে যে অ্যাসাঞ্জকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ঋণ মৌকুফ চেয়েছে ইকুয়েডর, এবং যার কারণে যুক্তরাষ্ট্র ইকুয়েডরের যৌথ প্রয়াসের কারণেই হয়তো যুক্তরাজ্য শেষ পর্যন্ত অ্যাসাঞ্জকে ছাড়তে বাধ্য হয়েছে। যাই হোক, এখন বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা একটু আগেই শুনেছেন, সাংবাদিক নাঈমুল ইসলাম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নাঈমুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন ইতিমধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জ নিয়ে, জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতার নিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যমে মোটামুটি বেশ ভালো আকারের কাভারেজ হয়েছে। তো এই বিষয়টিকে অনেকেই বলছেন যে সামগ্রিকভাবে জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতার কি বিশ্ব গণমাধ্যমের উপরে কোনো চাপ কিনা, প্রথম এই প্রশ্নটি আপনাকে করছি, কি মনে করেন?
আমি মনে করি না যে বিশ্ব গণমাধ্যমের উপরে নতুন কোনো চাপ সৃষ্টি হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এই জুলিয়ান অ্যাসাঞ্জ যে আজকে গ্রেফতার হলেন, এই জুলিয়ান অ্যাসাঞ্জের যে পুরো কাজটার একটা দীর্ঘ সময় কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জের এই কার্যক্রম, তার যে ইকুয়েডরাল এম্বাসিতে তার যে এইভাবে থাকা এবং এর আগেও অন্যান্য দেশে তাকে সেই যে পালিয়ে পালিয়ে থেকে থেকে গোপনে থেকে কাজগুলি করার, তার ইম্প্যাক্টটা কিন্তু হয়েছে। এটা সারা পৃথিবীতে নানান রকম হুইসেল ব্লোয়ারদের কনসেপ্ট গুলিও কিন্তু এখন ধীরে ধীরে দেশে, বাংলাদেশেও কিন্তু এখন হুইসেল ব্লোয়ার অ্যাক্ট আছে, যে কেউ যদি সরকারি কর্মকর্তা কোনো তথ্য জাতীয় স্বার্থে প্রকাশ করে দেয় যেটা আদারওয়াইজ অফিসিয়াল সিক্রেসি একটে অপরাধ, তার কিন্তু অপরাধ হবে না, এরকম আইন কিন্তু বাংলাদেশে হয়েছে। এখন আমি আবার প্রফেশনাল সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে এটা দুই দিকেই জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়টা আমি আমি দেখতে পাই আর কি, মানে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে, দেখেন, জার্নালিজম এর স্টুডেন্ট হিসেবে আমাকে কিন্তু শেখানো হয়েছে বা আমরা শিখেছি বইয়ে পড়েছি যে আমাকে বিধিবদ্ধ ভাবে সাংবাদিকতা করতে হবে, চুরিদারি করে সাংবাদিকতা করা কিন্তু সাংবাদিকতায় যেটাকে বলা হয় প্রশ্রয় দেওয়ার কথা না,
হলুদ সাংবাদিক বলে
এটা, হলুদ না, এটা ভুল সাংবাদিকতা। বাট এক্সেপশন হিসেবে বলে যখন এটা কোন ন্যাশনাল ইন্টারেস্ট, মানে অনেক উচ্চতর ন্যাশনাল ইন্টারেস্টের বিষয় হয়, তখন তুমি চুরি করে কাগজপত্র এনেও রিপোর্ট করলে যদি সঠিক থাকে সেটা মেনে নেওয়া হবে সাংবাদিকতায়, প্রোভাইডেড এটা যদি আবার কোন আইনের লঙ্ঘন হয় সেই আইন লঙ্ঘন করার সাজা তোমাকে নিজে রাজি রাখতে হবে, কারণ তুমি তো জাতীয় স্বার্থে করেছো, তুমি ওইখানে কোনো প্রিভিলেজ চাইতে পারবে না। এগুলি সারা পৃথিবীতে হচ্ছে। আপনি তো নিশ্চয়ই জানেন গতকাল ভারতেরও সুপ্রিম কোর্ট রাফালের ব্যাপারে একটা মানে চমকপ্রদ রায় দিয়েছে, যে সংবাদপত্রে প্রকাশিত এই গোপন তথ্য সাক্ষ্য হিসেবে নেওয়া হবে কিনা। সুপ্রিম কোর্ট গতকাল বলেছে হ্যাঁ সাক্ষ্য হিসেবে নেওয়া হবে। এটা কিন্তু ভেরি আনইউজুয়াল। তো আমি যেটা বলছি, সারা পৃথিবীতে নানান রকম কাজ হচ্ছে। আমি একদিকে যেমন দেখি যে প্রফেশনাল সাংবাদিকতার এখানে ব্যতিক্রম ছিল, আরো একটা কারণে, কারণটা কি যে এখানে একটু একপেশের ব্যাপার আছে। এটা কিন্তু রাইট বা রং এর দৃষ্টিতে আমি বলছি না, আমি বলছি যে এখানে একটা মনে হয় কোন একটা পক্ষ আরেকটা পক্ষকে এক্সপোজ করছে। যদি ব্যাপারটা এইরকম হয় তখন এটাকে আমি প্রফেশনাল জার্নালিজম এর আওতায় রাখতে পারবো কিনা, তখন তো মনে হবে যেন কোন একটা স্বার্থের পক্ষ আরেকটা স্বার্থের পক্ষ। রাইটার রং বলছি না, কিন্তু আমি আমার সাবধান মানে আমি সতর্ক করে দিই যে আমি রাইটার রং এর অর্থে না, কিন্তু এখানে একটা পক্ষ আরেকটা পক্ষকে উলঙ্গ করতে চায়, মানে এক্সপোজ করতে চায়।
বুঝতে পেরেছি, মানে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির বিষয়টি এর সঙ্গে জড়িত আছে।
আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, এমনকি বাণিজ্যিক স্বার্থের ব্যাপারও ছিল।
জি, আচ্ছা, একটি প্রশ্ন যেটি সেটি আমি বলি যে 2010 সালে যখন উইকিলিক্সে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের নানান গোপন নথি ফাঁস হয়ে গেল, প্রায় 76,000-এরও বেশি বোধহয় পেন্টাগনের নথি ফাঁস হয়েছিল, তারপরে ইরাক যুদ্ধ সম্পর্কিত দলিল ফাঁস হয়েছিল 40,000-এর মতো। হ্যাঁ, ওর পর থেকেই কিন্তু এই বিষয়টি, এবং যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা মেনান এর নাম ছিল,
আচ্ছা
আমি বলছি চেলসিয়া ম্যানিং এর সঙ্গে যোগসাজশে এগুলো করেছিল,
মানে ওবামা তাকে মুক্ত করে দিয়েছিল, তারপরে এখন আবার নতুন করে সে এই একই বিষয়ক আরেকটি মামলায় সে এখন কারান্তরে আছে। আমি ওর নামটা ভুলে গেছি,
ব্র্যাডলি ম্যানিং চেলসিয়া ম্যানিং ও বলেন
সাথে যুক্ত হয়ে এই ডকুমেন্টস গুলি মানে মার্কিন বাহিনীর মানে অনেক অন্যায়, অনেক নিপীড়নমূলক কাজ, অনেক মানে ওয়ার ক্রাইমস এ পড়ে এরকম বহু জিনিস এক্সপোজ করেছে।
না, আমি বলছিলাম যে এই 2010 এর ওই ঘটনার পর থেকে কিন্তু উইকিলিক্স এবং জুলিয়ান অ্যাসাঞ্জ গণমাধ্যমের শিরোনাম হয়, বিশ্বব্যাপী পরিচিতি পায়। তো সে সাংবাদিক কতটা এবং কতটা গোয়েন্দা, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। তিনি কতটা রাজনীতির জন্য ব্যবহৃত হন সেটাও নিয়েও প্রশ্ন আছে। তো সব কিছুর ঊর্ধ্বে আপনি যে কথাটি বললেন যে তথ্য সঠিকভাবে উপস্থাপনা করা, ভুল তথ্য দেওয়া বা তথ্য টুইস্ট করে বলা, নানান রকম ক্যাটাগরিতে সাংবাদিকতার সংজ্ঞা তাতে বিবেচনা করা হয়।
তো মানদণ্ডে সবগুলো তার টোটাল কাজটাকে আমি প্রফেশনাল জার্নালিজমের মানদণ্ডে উত্তীর্ণ করতে পারি না, কিন্তু যদি অনেক ন্যাশনাল ইন্টারেস্ট, হিউম্যান রাইটস ইন্টারেস্ট এর অনেক কিছু এক্সপোজ করেছে, এই এক্সপোজ গুলি কিন্তু ইম্প্যাক্টফুল। সুতরাং আমি তার এই ঘটনাটা বিশ্বে একটা প্রভাব রেখেছে, অনেক পরিবর্তনের মানে এটা সহায়ক হবে, কিন্তু তাকে সম্ভবত তার যেটাকে বলে কনসিকুয়েন্সেসটা নিতে হবে। এটা কিন্তু আজকে গ্রেফতার হলেও গত কিছুদিন ধরে অনুধাবন করা যাচ্ছিল যে ইকুয়েডরের প্রেসিডেন্ট যিনি তাকে এটা অ্যাসাইলামটা দিয়েছিলেন, অনুমোদন করেছিলেন,
তিনি আবার তুলে নিলেন।
এখন তো নতুন প্রেসিডেন্ট তাদের সারা বৈশ্বিক সম্পর্কগুলো উন্নয়নের ক্ষেত্রে দেখছিলেন এটা বাধা। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনি যে প্রচার করলেন কিছুক্ষণ আগে যে মানে সে আসলে বিশ্বাসঘাতকতা করেছে, মানে সে, আমি বিশ্বাসঘাতকতা বলবো না, সে বাড়াবাড়ি কিছু করছিল, কারণ একজন যে তাকে আশ্রয় দিল তার বৈশ্বিক স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন অনেক কিছু সে করছিল। সুতরাং ওই রাষ্ট্রের পক্ষে, ইকুয়েডরের পক্ষে এটা ভায়াবল না, তাকে তার যে তাকে দেওয়া আশ্রয়টা অব্যাহত রাখা ইকুয়েডরের জন্য, আমি এটা এগ্রি করি যে এটা আর ভায়াবল ছিল না। সুতরাং তাকেই কনসিকোয়েন্সটা নিতে হচ্ছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইমুল ইসলাম খান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ।